মুবল্লিগ হব সুন্নতে খুব চর্চা করব সুন্নতে দয়া করো হে শাহে মদিনা।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. نميت سنة الاعتكاف حضرت سيدنا শেখ আহমদ ইবনে মনসুর রহমাতুল্লাহি তাআলা আলাই যখন তিনি দুনিয়া থেকে পর্দা করলেন, তখন একজন সিরাজবাসী লোক ইনাকে স্বপ্নের মধ্যে দেখলেন। তিনি সিরাজের জামে মসজিদে মেহরাবের মধ্যে দাঁড়ানো, আর তার পরনের মধ্যে উন্নত মানের পোশাক, মাতার উপর মুক্তা খচিত তাজ। স্বপ্নে দেখা ব্যক্তি জিজ্ঞাসা করল, মা ফাআলাল্লাহু বিকা, অর্থাৎ আল্লাহ আযযা ওয়া জাল আপনার সাথে কিরূপ ব্যবহার করলেন? বললেন, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং আমার উপর দয়া করেছেন, আমার মাথাতে তাজ পরিয়ে দিয়েছেন, জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন। লোকটি বলল, কোন আমলের কারণে? তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আমি তাজেদারে রিসালাত শাহেনশাহে নবুয়ত মাহবুবে রব্বুল ইজ্জত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করতাম, আর এই আমল আমার কাজে এসেছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সাই ভাইরা, বয়ান শোনার আগে আমরা কিছু ভালো ভালো নিয়ত করি। মুবাল্লিগে দাওয়াত ইসলামীর মুখ থেকে আমরা প্রায় সময় নিয়তের ব্যাপারে শুনে থাকি। হাদিসে মুবারাকার মধ্যে নিয়তের ব্যাপারে এসেছে, মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম। আমরা নিয়ত করি দৃষ্টিকে নত রেখে খুব মনোযোগ সহকারে বয়ান শুনব। হেলাম দিয়ে বসার পরিবর্তে ইলমে দিনের সম্মানার্থে যতক্ষণ সম্ভব হবে দুই জন হয়ে বসব, প্রয়োজনে সামনে এগিয়ে এসে অন্য জনকে আমরা জায়গা প্রশস্ত করে দেব। যদি ধাক্কা ইত্যাদি লেগে যায় তাহলে আমরা ধৈর্য ধারণ করব। অমনোযোগী হওয়া, ধমক দেওয়া এবং বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখব। আর যখন বয়ানের মধ্যে বলা হবে তুবু ইলাল্লাহ, তো আমরা আস্তাগফিরুল্লাহ, যখন উসকুরুল্লাহ বলা হবে তো আমরা আল্লাহ তাআলার জিকির, এবং সল্লু আলাল হাবিব যখন বলা হবে তো আমরা সবাই দরুদ শরীফ পড়ব। বয়ানের শেষে নিজে আগে বেড়ে সালাম এবং মুসাফা ও ইনফ্রাদি কোশিশ করব। আমিও নিজের জন্য কিছু নিয়ত করতেছি, হামদ ও সালাদ এবং মাদানী পরিবেশে পড়ানো হয় এরকম দরুদ শরীফ পড়ব। দরুদ শরীফের ফজিলত বলে সল্লু আলাল হাবিব বলব, তখন ইনশাআল্লাহ নিজেও দরুদ শরীফ পড়ব এবং অন্যদেরকেও পড়ানোর জন্য উৎসাহ দেব। সুন্নি আলিমের কিতাব থেকে ইনশাআল্লাহ দেখে দেখে চেষ্টা করব বয়ান করার জন্য। আর আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমের মধ্যে 14 পারা সূরা নাহল এর 125 নাম্বার আয়াতের মধ্যে ইরশাদ করতেছেন, যা কানজুল ইমান থেকে অনুবাদ, আপন প্রতিপালকের পথের দিকে আহ্বান করো পরিপক্ক কৌশল ও উপদেশ দ্বারা। ইনশাআল্লাহ এই আল্লাহ তাআলার বাণীর উপর আমল এবং বুখারি শরীফের হাদিসে মুবারকার মধ্যে রয়েছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও যদিও হয় একটি মাত্র আয়াত। এই পদত্ব আহকামের অনুসরণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সাইয়েদুনা ঈসা বান মরহুম আত্তার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একজন বাদী হযরতে সাইয়েদাতুনা রাবিয়া বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহা এর ইবাদত এবং রিয়াজতের ব্যাপারে খবর দিল যে, অর্থাৎ ওই বাদী বলতেছে আমি রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এভাবে ইবাদত করতে দেখতাম, সমস্ত রাত নামাজের মধ্যে রত থাকতেন। যখন সুবহে সাদিক হয়ে যেত কিছুক্ষণের জন্য তিনি নিজ নামাজের স্থানে যেখানে ইবাদত করতেন ওই নামাজের জায়গাতে তিনি শুয়ে পড়তেন, যখন চোখ খুলত তৎক্ষণাৎ দাঁড়িয়ে যেত এবং নিজ আত্মাকে সংশোধন করে এভাবে বলতো, এই আত্মা এই আমার নফস, তুমি এই ক্ষণস্থায়ী দুনিয়ার কতদিন শুয়ে থাকবে, অর্থাৎ এই যে দুনিয়া না এটা তো ক্ষণস্থায়ী, তো এই ক্ষণস্থায়ী দুনিয়াতে তুমি কতদিন শুয়ে থাকবে, এখন জাগ্রত হয়ে যাও, নেক আমল করো, তারপর কবরে চির নিন্দ্রা অর্থাৎ চির আরামের মধ্যে তুমি শুয়ে যেও, যেখানে কিয়ামত পর্যন্ত তোমাকে কেউ জাগাবে না। আমল এখানে আর আরাম কবরে। তো কৃষ্ণাই বাইরা, অতঃপর তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহা দ্বিতীয়বার ইবাদতের মধ্যে রত হয়ে গেলেন। তিনি সারা জীবন এরকম ইবাদত বন্দেগীতে অতিবাহিত করেছেন। যখন তার ইন্তেকালের সময় নিকটবর্তী হল তিনি আমাকে ডেকে বললেন, অর্থাৎ রাবিয়া বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহা ওই বাদীকে ডেকে বললেন, আমার মৃত্যুর কারণে আমাকে কষ্ট দিও না, অর্থাৎ আমার মৃত্যুর পরে বড় আওয়াজে চিৎকার করে করে কান্নাকাটি করিও না এবং ওই পোশাক পরে আমাকে দাফন করবে, অর্থাৎ যেটা দিয়ে আমি ইবাদত করতাম নামাজ পড়তাম ওই পোশাক পরে ওই জুব্বা দিয়ে আমাকে দাফন করবে। তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহা এর ইন্তিকালের পরে আমরা তাকে ওই জুব্বা দিয়ে কাফন দিলাম যা তিনি ওসিয়ত করে গিয়েছিলেন। তার ওফাদের এক বছর পরে আমি তাকে স্বপ্নে দেখলাম, দেখলাম তিনি জান্নাতের উচ্চ স্তরের মধ্যে রয়েছেন এবং তিনি সবুজ রেশমের উত্তম কাপড় পরিহিত অবস্থায় রয়েছে, যার সাথে সবুজ রেশমের উড়না রয়েছে। যিনি দেখেছেন বলতেছে, আল্লাহর কসম আমি কখনো এরকম সুন্দর কাপড় দেখিনি যা তার পরিধানের মধ্যে রয়েছে। অতঃপর তার নিকট জিজ্ঞাসা করলাম, হে রাবিয়া রহমাতুল্লাহি তাআলা আলাইহা, আপনার ওই জুব্বার কি হলো যা দিয়ে আমরা আপনাকে দাফন করেছিলাম? তিনি উত্তরে বললেন, সে কাপড় আমার থেকে নিয়ে ফেলা হয়েছে এবং তার স্থলে উত্তম কাপড় আমাকে দেওয়া হয়েছে যা তুমি দেখতে পাচ্ছ, আর আমার ওই জুব্বাকে বাদ করে তার উপরে সিল লাগিয়ে মোহর লাগিয়ে সর্ব উচ্চ স্থানের মধ্যে রাখা হয়েছে, এই জন্য যেন কিয়ামতের দিন এর বিনিময়ে আমাকে প্রচুর সওয়াব দেওয়া হবে। আমি জিজ্ঞাসা করলাম, আপনাকে আর কি কি নিয়ামত দেওয়া হয়েছে? তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহা বললেন, আল্লাহ তাআলা তার নেক বান্দাদের জন্য যা রেখেছেন তা যা বর্ণনা করা যায় না, তুমি তো সেই নিয়ামত সমূহের কিছু ঝলক দেখতে পাচ্ছ, এগুলো ছাড়া আরো অসংখ্য নিয়ামত রয়েছে যা তার বন্ধুদের জন্য তৈরি করে রেখেছেন। অতঃপর আমি বললাম, আমাকে এমন কোন আমল সম্পর্কে অবহিত করুন যার মাধ্যমে আমিও আল্লাহর নৈকট্য এবং সন্তুষ্টি অর্জন করতে পারি। অর্থাৎ যিনি স্বপ্ন দেখেছেন তিনি রাবিয়া বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহা থেকে জিজ্ঞাসা করতেছে কি আপনি আমাকেও এরকম কিছু আমল বলে দেন না যাতে আমিও আপনার মতো জান্নাতে যেতে পারি, আল্লাহ তাআলার নৈকট্য সন্তুষ্টি অর্জন করতে পারি। তো তিনি কি আমল বলতেছে একটু সবাই অন্তরের কান দিয়ে শুনেন। বললেন, অধিক হারে আল্লাহ তাআলার জিকির করো এবং সর্বদা নিজেকে আল্লাহ তাআলার জিকিরের জন্য ইবাদতের জন্য ব্যস্ত করে নাও। যদি তুমি এরকম করো তাহলে অতি তাড়াতাড়ি তুমি এই সমস্ত নিয়ামত যেগুলো তুমি দেখতে পাচ্ছ এগুলো তুমিও পেয়ে ধন্য হবে। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখলেন তো আল্লাহ তাআলা নেককার বান্দি যখন দিন রাত আল্লাহর শরণে কাটিয়েছে, রাত্রি যাপন করে করে আল্লাহ তাআলার ইবাদত করেছে, তার জন্য নিজের কুপ্রবৃত্তি অর্থাৎ যেটা খায়েশ গুনাহের ইচ্ছা এগুলাকে বিসর্জন দিয়েছে, নিজ আত্মার বিরোধিতা করে ফেলেছে। অর্থাৎ যখন আমাদের আত্মা গুনাহের দিকে আমাদেরকে নিয়ে যেতে চায় তো তিনি ওইটার বিরোধিতা করে নেকির দিকে নিয়ে গিয়েছে, ফলে আল্লাহ তাআলা তার উপর এমন রহমত ও বরকত এর বৃষ্টি বর্ষণ করেছেন যা শুনলে আমাদের কাছেও মন চায় যে এগুলা যদি আমরাও পাই। ওই যুবক যা পরিধান করে হযরতে সাইয়্যিদুনা রাবিয়া রহমাতুল্লাহি তাআলা আলাইহা নফল নামাজ পড়তেন, ইবাদত বান্দগি করতেন, তার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে উত্তম পোশাক পরিধান করিয়েছেন যার সৌন্দর্য কেউ কোনোদিন দেখেনি। জান্নাতের যে পোশাক আছে না, এটার এমন সৌন্দর্য দুনিয়াতে এরকম সৌন্দর্য কেউ কোনোদিন দেখেনি। শুধু তো দেখে নাই এবং ওটার সৌন্দর্য কিরকম এটা এরকম কোন কানও নাই যারা এরকম শুনেছে। আরো বলা হচ্ছে বরং কিয়ামত দিবসে এর বিনিময়ে আল্লাহ আরো অসংখ্য পুরস্কার তাকে দান করবে, সাথে চিরস্থায়ী জান্নাতের নিয়ামত তাকে দেওয়া হবে। কারণ যারা জান্নাতে যাবে না এরা জান্নাতের মধ্যে চিরস্থায়ী ভাবে যাবে। এ সকল নিয়ামত এবং সম্মান তার এজন্য অর্জন হয়েছে কেননা সে মুমিন ছিল এবং সারা জিন্দেগি নেক কাজের মধ্যে অতিবাহিত করেছেন। যে মুমিন জীবনভর নেক আমল করেন তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। যেমন কোরআনে পাকের পাঁচ পারা সূরা নিসা এর আয়াত হচ্ছে 124, এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করতেছে যা কানজুল ইমাম থেকে অনুবাদ, যে ইমানদার নারী ও পুরুষ ভালো কাজ করবে সে জান্নাতে প্রবেশ করবে, তাকে সামান্যতম ক্ষতি করা হবে না। আসুন এটার ব্যাখ্যা আমরা শুনি। হাকিমুল উম্মত হযরতে আল্লামা মাওলানা মুফতি আহমদ ইয়ারকান নাইমি রহমাতুল্লাহি তাআলা আলাই তাফসীরে নাইমির মধ্যে এ আয়াতে মুবারাকার ব্যাখ্যা করতে গিয়ে বলেন, যে নারী পুরুষ সামর্থ্য অনুযায়ী নেক আমল করে এমত অবস্থায় সে মুমিন, বিশুদ্ধ আকিদা সম্পূর্ণ, তার প্রতিদান হচ্ছে সে কিয়ামত দিবসে হিসাব নিকাশের পরে জান্নাতে প্রবেশ করবে, তার আমল অনুযায়ী জান্নাতের স্তর লাভ করবে। বরং এর উপর সামান্যতম অবিচার করা হবে না, সে যদি উচ্চ মর্যাদার অধিকারী হয় তাকে অন্যায়ভাবে তার মর্যাদার ঘাটতি করে তাকে নির্ময় স্থানে কখনো প্রবেশ করা হবে না। কারণ ওইখানের মধ্যে কারো সাথে ধোঁকা দুই নাম্বার এগুলা চলবে না, ওইখানে যে যা পাবে সব নির্ভেজাল ভাবে সলিড ভাবে পাবে। তো বলা হচ্ছে যে ব্যক্তি যেভাবে আমল করবে তো তার ওই আমল অনুযায়ী হিসাব হবে। যেমন আমি একটা মেশাল বলতেছি, আমাদের এখানে অনেকে গার্মেন্টসের মধ্যে চাকরি করে,
তো করলে দেখা যায় তাদেরকে অনেক সময় ঘন্টা হিসেবে বেতন দেওয়া হয়, ঘন্টা হিসেবে কি দেওয়া হয়, বেতন দেওয়া হয়। তো মনে করেন যে যত ঘন্টা কাজ করেছে, কেউ যদি কম করে তাকে কম, তো বলা হচ্ছে জান্নাতের মধ্যে আমলের হিসাব হবে। অর্থাৎ আমরা যে দুনিয়াতে আমল করেছি আমলের হিসাব হবে। আপনি যদি বেশি আমল করেন তাহলে আপনাকে বেশি মর্যাদা দেওয়া হবে, আপনার মর্যাদার মধ্যে কোনো কমতি করা হবে না। আর কেউ যদি কম করে তাহলে সে কম পাবে। কৃষ্ণাই বাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জানা গেল যে আকিদা সম্পূর্ণ ইমানদার তার আমল অনুযায়ী জান্নাতে প্রবেশ করবে, তার আমল হিসাব জান্নাতের স্তর লাভ করবে। কারণ জান্নাতের মধ্যে স্তর আছে, মর্যাদা আছে। তো যেমন আমাদের এখানে বিল্ডিং আছে একটা একতলা, একটা দুইতলা, একটা পাঁচতলা, এভাবে জান্নাতের মধ্যে স্তর মর্যাদা আছে। তো সে যে মর্যাদার হবে তাকে আমল অনুযায়ী সেরকম মর্যাদা দেওয়া হবে। আর এই ব্যাপারে কোরআনে পাকের মধ্যে 27তম পারা সূরা ওয়াকিয়ার আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করতেছেন, যার অনুবাদ কানজুল ইমাম থেকে অনেকটা এইভাবে করা হচ্ছে। আল্লাহ তাআলা বলেন জান্নাতবাসীরা সুউচ্চ খাটের উপরে থাকবে, তার সামনাসামনি সেলাম দিয়ে বসা থাকবে, সর্বদা তাদের চতুর্পাশে কচি শিশুরা ঘুরতে থাকবে। এই আয়াতে মুবারকার ব্যাখ্যা করতে গিয়ে বলা হচ্ছে, প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখলেন তো কোরআনে পাকের এই আয়াতে জান্নাতবাসীরা জান্নাতে প্রাপ্ত নিয়ামতসমূহের কেমন বাহার, জান্নাতবাসীরা সে সুগন্ধিময় জান্নাতে সামনা সামনে সেলাম দিয়ে অত্যন্ত শান্তিতে বসে থাকবে। তাদের খিদমত করার জন্য অনেক জান্নাতি গোলাম নিযুক্ত থাকবে, পান করার জন্য আলোক উজ্জ্বল পেয়ালা, সূর্য উদিত হওয়ার জন্য তাদের ডানে বামে হুকুমের অপেক্ষায় থাকবে, তাদের সামনে থাকবে প্রবাহমান শরাবের ঝর্ণা, তাদের চাহিদা মতো খাদ্য এবং উত্তম ফল ফলাদি। মোট কথা হল জান্নাতবাসীর নিজ প্রভুর দয়ায় বিভিন্ন ধরনের স্বাদ গ্রহণ করবে এবং বিভিন্ন প্রকারের নিয়ামত অর্জন করবে। স্মরণ রাখবেন, দুনিয়ার যে কোনো নিয়ামত জান্নাতে প্রাপ্ত নিয়ামতের সামান্যতম অংশের তুলনা হবে না। তাহলে চিন্তা করে দেখেন, ওইটার সামান্যতম নিয়ামত আর দুনিয়ার সব নিয়ামতের সাথেও যখন তুলনা হবে না, তো ওইটার যারা বেশি নিয়ামত পাবেন তাদের অবস্থা কি হবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার নেক বান্দাদের জন্য, পরহেজগার বান্দাদের জন্য করে রেখেছে যেটা কোনো চোখে দেখে নাই, ওইরকম নিয়ামতের আলোচনা কোনো কান শুনে নাই, এবং ওইরকম নিয়ামতের চিন্তা কারো অন্তরের মধ্যে আসে নাই। কিরকম নিয়ামত? আরেক হাদিসে মুবারাকার মধ্যে বলা হচ্ছে, জান্নাতে 100টি স্তর রয়েছে, প্রত্যেক স্তর আসমান এবং জমিনের সমান, এবং ফিরদাউস সবচেয়ে উচ্চ স্তরের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কি, জান্নাতের মধ্যে 100টি স্তর আছে, আর প্রত্যেক স্তরের ব্যবধান হচ্ছে কি আসমান এবং জমিনের সমান, এবং প্রত্যেক জান্নাতের মধ্যে 4টি করে ঝর্ণা প্রবাহমান রয়েছে, এবং এর উপরে আরশ রয়েছে। তো বলতেছে আমরা যখন দোয়া করি, আল্লাহ আমাকে জান্নাত দাও, আল্লাহ আমাকে জান্নাত দাও, তো বলতেছে তোমরা দোয়ার মধ্যে সবচেয়ে উত্তম জান্নাত যেটা জান্নাতুল ফিরদাউস, আল্লাহর কাছে ওইটার প্রার্থনা করো। আমরা তো এখন দুনিয়ার প্রার্থনা করি না, কিন্তু জান্নাতের প্রার্থনা করি না। আসুন জান্নাত আরো কি আছে আমরা শুনি। জান্নাতে এত জায়গা রয়েছে যাতে একটি চাবুক রাখা হলে তার দুনিয়াতে যা রয়েছে তার সেই অধিক উত্তম। তো অনেকে গরু দিয়ে চাষ করে, তো গরুকে মারার জন্য হাতে একটা বেত নেয়, একটা কিনে বেত নেয়, ওটাকে বলা হচ্ছে চাবুক। যখন কাজ শেষ বেতটাকে কি করে দেয়, ফেলে দেয়। এই জন্য কারণ ওই বেতের কোনো মূল্য নাই। তো বলতেছে কি, মানে জান্নাতের যদি একটা চাবুক এরকম হয়, অর্থাৎ যেটার দুনিয়াতে আমাদের কোনো মূল্য নাই, আর দুনিয়াতে যা আছে সব কিছুর যদি মূল্য দেওয়া হয়, তারপরে ওই চাবুকের সমান মূল্য হবে না। কেমন জান্নাত এটা? টপরিস নাই বাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম না জান্নাতের আলোচনা। তো জান্নাত এটা হচ্ছে যারা লাভ করবে তারা চিরস্থায়ী নিয়ামত লাভ করবে। নিঃসন্দেহে জ্ঞানী ব্যক্তি হচ্ছে ওরাই যারা জান্নাতের চিরস্থায়ী নিয়ামতকে দুনিয়ার ক্ষণে স্থায়ী নিয়ামতের উপরে প্রাধান্য দিয়েছে এবং এই সমস্ত নিয়ামত অর্জনের জন্য চেষ্টা করে। আমরা তো এখন জান্নাতের আলোচনা করতেছি, কিন্তু আলোচনা করলে তো পাওয়া যাবে না, পাওয়ার জন্য চেষ্টাও করতে হবে না, কাজও করতে হবে, আমলও করতে হবে। কিন্তু আফসোস, আমাদের অধিকাংশ লোকেরা এই বিষয়ে অমনোযোগী এবং নিজ জীবনকে এক্ষণস্থায়ী জীবনের রং ঢঙের মধ্যে ব্যস্ত করে ফেলেছে। স্মরণ রাখবেন, দুনিয়ার এই আরাম আয়েশ এটা হচ্ছে স্বপ্নের মতো, যা হাতের নাগালে নরম মনে হয় কিন্তু তা বিষের মতো। এ দুনিয়া দেখতে অনেক সুন্দর কিন্তু বাস্তবে তা ধ্বংসশীল, এটা ফানা হয়ে যাবে, এটা শেষ হয়ে যাবে। আমরা এই দুনিয়াতে চিরস্থায়ী কেউ থাকবো না, আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। তাই দুনিয়ার চিন্তা ছেড়ে পরকালের মুক্তির প্রতি আমাদেরকে মনোনিবেশ করা উচিত, মৃত্যুর পূর্বে যতটুকু সম্ভব নেক আমল করা উচিত, নতুবা সাকারাতের বিছানায় আফসোস ব্যতীত কোনো উপায় থাকবে না। আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা নেক আমলের কারণে তাকে দুনিয়ায় দান করেন, আখিরাতেও দান করেন, দুনিয়ার কারণে পরকালের কোনো অংশ দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যারা নেক আমল করে, ভালো কাজ করে, ওই ভালো কাজের কারণে আল্লাহ তাকে আখিরাতের সাথে সাথে দুনিয়াকেও দিয়ে দেয়। কিন্তু যদি কেউ শুধু দুনিয়ার জন্য কাজ করে, সে তো দুনিয়া পাবে কিন্তু আখিরাত পাবে না, আখিরাত সে পাবে না। তাই নিজ পরকালকে সুন্দর করার চেষ্টা করা উচিত, এর বরকতে আমরা দুনিয়াও পাব সহজভাবে, ইনশাআল্লাহ আখিরাতও পাব। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নিঃসন্দেহে দুনিয়ার মোহাব্বত এবং ধন সম্পদের লোভ থেকে বেঁচে জান্নাত লাভের জন্য নেক আমল করা অত্যন্ত কষ্টকর। অর্থাৎ আমরা জানি দুনিয়া তো অনেক কিছু এমনভাবে আসা আমাদেরকে ঘিরেও করেছে, এটার লোভ ছেড়ে দিয়ে জান্নাত পাওয়ার জন্য নেক আমল করা এটা আমাদের জন্য অনেক কষ্টকর মনে হচ্ছে। অর্থাৎ যদি আমরা আখিরাতের নিয়ামতের দিকে যদি লক্ষ্য করি, নিঃসন্দেহে তাহলে আমাদের জন্য আখিরাতের আমল করা, নেক আমল করা সহজ হয়ে যাবে। কেন আমাদের কাছে দুনিয়ার গুলা সহজ হচ্ছে? কারণ আমরা যদি কোনো একটা কাজ করি টাকা পাই, অথবা কোনো একটা এমন জিনিস পাই যেটা আমরা চোখে দেখতেছি, কিন্তু নেকি করলে আমরা তো নেকিগুলা দেখতেছি না, এই জন্য আমাদের কাছে ওইটাকে একটু কঠিন লাগতেছে। আর দুনিয়াকে একটু কি লাগতেছে? সহজ। দেখেন, টাকার কারণেই তো মানুষ লেবারি কাজ করতেছে, মাটি বসাচ্ছে, কারণ জানে আমি যত পরিশ্রম করতেছি মাথার ঘাম পায়ে ফেলতেছি কিন্তু এর বিনিময়ে আমি টাকা পাবো, কি পাবো। এই জন্য সে বড় বড় পরিশ্রমের কাজ করতে গিয়ে কোনো কষ্টবোধ করে না, কিন্তু নামাজ পড়তে কষ্ট লাগে। এই জন্য দেখেন আসলে নামাজ পড়তে কয়জন আসতেছে, কারণ এটার নেকি দেখা যাচ্ছে না। কিন্তু আমরা যখন জান্নাতের ব্যাপারে শুনতেছি, আর জান্নাতে যখন এই এই নিয়ামত গুলো আমাদের জন্য রাখা হয়েছে, আর যখন আমাদের মন ওইদিকে চলে যাবেন, তখন আমাদের কাছে নেক আমল করতে সহজ হয়ে যাবে। তো এই জন্য আমাদের উচিত জান্নাতের মধ্যে যে আল্লাহ তাআলার নিয়ামত রেখেছে ওইগুলোর প্রতি আমরা যেন সবসময় ধ্যান ধারণা রাখি, আর ওইগুলার তুলনায় দুনিয়ারগুলো তো কিচ্ছু না। তো যখন আমাদের কাছে এটা কিচ্ছু না মনে হবে, তো এটা চাইতে ওইটাকে পাওয়ার ইচ্ছা বেশি হবে, আর যখন ইচ্ছা বেশি হবে তখন আমরা নেক আমল সহজভাবে করতে পারবো। তো এই জন্য কৃষ্ণাই বেড়ে এটা একটা মেশাল দিছে, খুব সুন্দর, ওই মেশালটা আপনারা শুনেন। যেমন মনে করেন আপনার সামনে একটা 100 টাকার বান্ডিল রাখা হয়েছে আর একটা 1 লক্ষ টাকার বান্ডিল রাখা হয়েছে। এখন আপনাকে বলা হলো এই দুইটা থেকে যেটা আপনার ভালো লাগে এটা আপনি নিয়ে নেন। এখন বলেন, যারা জ্ঞানী তারা কি 100 টাকার বান্ডিলকে তুলবে নাকি 1 লাখ টাকার বান্ডিলকে নিবে? অবশ্যই যারা জ্ঞানী তারা 100 টাকার দিকে কখনো হাত বাড়াবে না, বলবেন আমি নিলে তো বড়টা, যেহেতু নেওয়ার অনুমতি আমার কাছে আছে, যে কোনো একটা নিতে বলছে, তো আমি 100 টাকা কেন নেব, আমি 1 লক্ষ টাকার টাকা নিই, ওইটা আমি জানি মূল্য বেশি। তো আমরা বুঝতে পারতেছি দুনিয়ার চাইতে আখিরাতের মূল্য বেশি, তো আমাদের উচিত ওইটা পাওয়ার চেষ্টা করা। তো কৃষ্ণাই বাইরা, ওইটা পাওয়ার চেষ্টা করার জন্য আমাদেরকে আমল করতে হবে। একটা যদি কি নক পরিমাণ নিয়ামত যদি দুনিয়াতে দিয়ে যাওয়া হয়, তো বলতেছে কি ওইটার সৌন্দর্যে পুরো দুনিয়া আলোকিত হয়ে যাবে। এবং বলা হচ্ছে জান্নাতের মধ্যে যেটা অলংকার আছে, অলংকার যেটা আমরা এখন স্বর্ণ বলি, তো এটা একটা তো দুনিয়াবী আর এটা হচ্ছে কি জান্নাতের। তো জান্নাতের যদি একটা অলংকার যদি দুনিয়ার মধ্যে ফেলা হয়, এটার আলো, এটার সৌন্দর্য, সূর্য যে আছে না, ওই সূর্যকে অন্ধকার মনে হবে। যেমন মনে করেন একটা মেসাল, এখন বাহিরে তারা দেখা যাচ্ছে, যদি সূর্য উঠে তারা কি আর দেখা যায়? কারণ সূর্যের আলো এমন তারাগুলো অন্ধকার হয়ে গেছে। তো জান্নাতের অলংকারের আলো সৌন্দর্য এমন দুনিয়ার যে সূর্য ওইটা পর্যন্ত ওইটার সৌন্দর্যের সামনে অন্ধকার হয়ে যাবে। কেমন সৌন্দর্য এটা! আর বলতেছে কি একটা, আর তো জান্নাতিরা তো কত পাবে হিসাব ছাড়া। জান্নাতের বিভিন্ন প্রকারের মুতির ঘর রয়েছে যা এমন উজ্জ্বলমান ভিতরের অংশ বাহির থেকে এবং বাহিরের অংশ ভিতর থেকে দেখা যায়। জান্নাতের দেওয়াল সমূহ হবে স্বর্ণের ও চান্দির এবং ইটগুলা সুগন্ধিময় পাথরের হবে। যেমন আমরা এখানে যে ইট লাগাইছি সুগন্ধি আসতেছে, কিন্তু জান্নাতে ইট থেকে সুগন্ধি আসবে। অর্থাৎ জান্নাতের যে দেওয়াল হবে না, কিভাবে হবে? এক ইট হবে স্বর্ণের, এক ইট হবে চান্দির, জমিন হবে জাফরানের, কঙ্কর সমূহ হবে মুতির এবং ইয়াকুত পাথরের। এক বর্ণনার মধ্যে এটাই রয়েছে, জান্নাত সাজানোর এক ইট সাদা মুতির, এক ইট লাল ইয়াকুত পাথরের, একটি সবুজ জবরজট পাথরের, মুস্কের ইট, জাফরান মিশ্রিত গাছ, মুতির কঙ্কর এবং মাটিগুলো হবে আম্বরের। মহানন্দ, জান্নাতের মধ্যে চারটা নদী, একটি নদী পানির, একটি নদী দুধের, একটি হবে মধুর আর একটি হবে শরাবের, যেগুলো জান্নাতে প্রত্যেক জান্নাতবাসীর ঘরের মধ্যে থাকবে। জমিনের নিচে নয়, এগুলো ভূপৃষ্ঠের মধ্যে থাকবে। নদীর এক পাশ মুতির এবং অন্য পাশ ইয়াকুত পাথরের, আর তলদেশ হবে খাঁটি মুস্কের। জান্নাতের খাবার কেমন হবে? সুবহানাল্লাহ, জান্নাতে প্রত্যেক সুস্বাদু খাবার পাওয়া যাবে, যা মন চাইবে সাথে সাথে তার সামনে উপস্থিত হয়ে যাবে। শুধু মন চাইছে না, চলে আসবে, কোনো কষ্ট করতে হবে না। যদি কোনো পাখি দেখে তার মাংস খাওয়ার ইচ্ছা হয়, একটা পাখি উড়ে যাচ্ছে দেখেছেন আর দেখে আপনার ভালো লাগছে আর মাংস খাওয়ার ইচ্ছা হয়ে গিয়েছে, সাথে সাথে বুনা হয়ে আপনার সামনে চলে আসবে। যদি পানি খাওয়ার ইচ্ছা হলে পানি ভর্তি গ্লাস আপনার হাতে চলে আসবে। যেখানে পরিমাণ মতো পানি, দুধ, মধু, শরাব ইত্যাদি থাকবে। এবং বলা হচ্ছে তাদেরকে তাদের চাহিদা থেকে এক ফোঁটা বেশিও দেওয়া হবে না, এক ফোঁটা কমও দেওয়া হবে না। অর্থাৎ আপনার যতটুকু প্রয়োজন আপনাকে এক ফোঁটা কম দেওয়া হবে না। কারণ অনেক সময় দেখা যায় বেশিও ক্ষতি হয়, জান্নাতে তো ক্ষতি নাই, তো আপনার যত প্রয়োজন আপনাকে এতটুকুই দেওয়া হবে। এখন তো আমরা খাইছি, এখন খাওয়ার পর আমাদেরকে তো দুনিয়াতে বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়, প্রস্রাবের প্রয়োজন হয়, তো জান্নাতে এগুলার প্রয়োজন হবে না। বলা হচ্ছে একটা সুগন্ধিযুক্ত ঢেক আপনার থেকে বের হবে, সাথে সাথে আপনার খাবার হজম হয়ে যাবে এবং আপনার শরীর থেকে সুগন্ধিযুক্ত ঘাম বের হবে, যার কারণে আপনার সবকিছু হজম হয়ে যাবে আর ওইগুলাতে গন্ধ থাকবে না, সুগন্ধি থাকবে। বলা হচ্ছে কমপক্ষে প্রত্যেক ব্যক্তির খেদমতে 10,000 খাদিম নিয়োজিত থাকবে। প্রত্যেক খাদিমের হাতে একটি চান্দির পেয়ালা এবং স্বর্ণের পেয়ালা থাকবে। কারণ একজনের কাছে দুইটা হাত না, তো আপনার সাথে যে 10,000 খাদিম থাকবে, তো প্রত্যেকের দুইটা হাত, তো এক হাতের মধ্যে স্বর্ণের পেয়ালা আর এক হাতের মধ্যে চান্দির পেয়ালা, এবং প্রত্যেক পেয়ালায় বিভিন্ন নতুন নতুন রঙের নিয়ামত থাকবে, খানা থাকবে। আচ্ছা, যেগুলো থাকবে না আপনি সবগুলো থেকে খাবেন, কোনোটা ছাড়বেন না। এই জন্য, কারণ আমরা ওইখানে যে খাব ওইটা ক্ষুধার কারণে খাব না, কারণ ক্ষুধাটা কষ্ট। দেখেন এখানে অনেকে বসেছে, ক্ষুধা লেগেছে, কষ্ট অনুভব হচ্ছেন, তো জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই, ওইখানে কোনো ক্ষুধা নাই, তো আমরা খানা কেন খাব? স্বাদ নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য খাবো? যেহেতু স্বাদ নেওয়ার জন্য খাবে, এই জন্য সে যতগুলা হাত আছে, যত হাতের মধ্যে পেয়ালা থাকবে, বাটি থাকবে, ওইখানে যত রকমের খানা থাকবে প্রত্যেক খানা সে খাবে। এবং বলা হচ্ছে প্রত্যেক গ্রাসে 70 রকমের স্বাদ থাকবে। আবার একটা খাওয়ার পরে যখন আরেকটা খাবে তো মনে হবে প্রথমটা থেকে এটাতে স্বাদ আরো বেশি, যখন এটার পরে আরেকটা খাবে তো মনে হবে এটার খেতে এটার স্বাদ বেশি, অর্থাৎ শুধু বাড়তে যাবে কমবে না কোনোটাতে। আচ্ছা সুবহানাল্লাহ, আরেকটা শুনেন, জান্নাতের মধ্যে ওইখানে যে আপনাকে কাপড় দেওয়া হবে না, আপনার কাপড় কোনোদিন পুরাতন হবে না, কাপড় কোনোদিন কি হবে না, পুরাতন হবে না। এইখানে মনে করেন আমরা বাচ্চা আছি, বড় হয়ে গেছি, বড় থেকে বৃদ্ধ হয়ে গেছি, এরকম আমাদের বয়স বাড়তেছে, যৌবন চলে যাচ্ছে, কিন্তু জান্নাতের মধ্যে এরকম হবে না, সবাই যুবকই থাকবে, সবাই যুবক থাকবে, এখানে কোনো বৃদ্ধ কেউ হবে না। আচ্ছা জান্নাতের মধ্যে কিন্তু ঘুম নাই, কেন? ঘুমটা একটা মৃত্যুর মতো, আর জান্নাতে মৃত্যু নেই। জান্নাতিরা যখন জান্নাতে যাবে প্রত্যেকে নিজ আমল অনুযায়ী মর্যাদা লাভ করবে, যে অনুগ্রহের কোনো সীমা নেই তাদেরকে দুনিয়ার এক সপ্তাহ এ সময় মতো অতিবাহিত হয়ে যাওয়ার পরে নিজ প্রতিপালকের সাক্ষাৎ করা হবে, আল্লাহর সিংহাসন প্রকাশ পাবে, আল্লাহ তাআলা জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগানের তজল্লি দান করবেন, জান্নাতিদের জন্য সেখানে মিম্বর বসানো হবে, তাতে রয়েছে নূরের মতি, ইয়াকুত, জবরজট পাথর, স্বর্ণ, চাঁদের মিম্বর, সেখানে নির্ম মানের কিছু হবে না, অর্থাৎ ওইখানে নির্ম স্তরের কিছু থাকবে না, সব উচ্চ স্তরের, আল্লাহ তাআলার দিদার এমন পরিষ্কার ভাবে হবে যেন সূর্য এবং 14 তারিখের চন্দ্রের ন্যায়, কারণ জান্নাতে যারা যাবে জান্নাতিরা কিন্তু আল্লাহর দিদার করবে, আর এমন ভাবে করবে যেরকম আমরা এখন চাঁদকে দেখতেছি, যেরকম আমরা সূর্যকে দেখতেছি, এগুলো একদম সুস্পষ্ট, কোনো আমাদের কাছে গোপন নাই। তো জান্নাতিরা জান্নাতে আল্লাহ তাআলার দিদার সুস্পষ্ট ভাবে করবে, সকলে নিজ আসন হতে দেখতে পারবে, একজনের দেখার জন্য অন্যজনের বাধা হবে না। যেমন মনে করেন এখানে অনেকে বসেছে দেখতেছে, পিছনে হয়তো অনেকে দেখেন অনেক সময় দাঁড়াই যায়, কারণ বাধা সৃষ্টি হয় না, কিন্তু ওইখানে দেখার মধ্যে কোনো বাধা সৃষ্টি হবে না, একদম নিখুঁত ভাবে। তো আল্লাহ তাআলা প্রত্যেকের উপর তার জলওয়া দান করবে, কাউকে বলবে হে অমুকের ছেলে অমুক, তোমার কি স্মরণ আছে, তুমি অমুক দিন তুমি এরকম এরকম করেছিলে, দুনিয়ায় বিভিন্ন অপরাধ করেছিলে, তো এগুলো তাকে স্মরণ করিয়ে দেওয়া হবে, বান্দা বলবে হ্যাঁ, আল্লাহ তাআলা বলবেন আমার মাগফিরাতের প্রশস্ততার কারণে তুমি এমন মর্যাদার মধ্যে পৌঁছেছ। আমরা যে ওই মর্যাদাতে যদি যাই তো কিসের কারণে যাবো, এটা আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার মাগফিরাতের প্রশস্ততার কারণে আমরা ওই মর্যাদাতে পৌঁছতে পারব। তো কৃষ্ণাই বাইরা, আমরা শুনলাম যে জান্নাতের মধ্যে কিরকম নিয়ামত, না আসুন আমরা আরো শুনি, যেখান থেকে নিজ নিজ স্থানে, অর্থাৎ এখান থেকে যখন আল্লাহ তাআলা দিদার করবে, করে যখন ফিরে আসবে, তো আসার পরে নিজের তাদের যারা হুর থাকবে, স্ত্রী থাকবে, তাদেরকে স্বাগতম জানাবে, মুবারকবাদ দিয়ে বলবেন আপনারা ফিরে আসুন, কারণ তারা আল্লাহ তাআলার দিদার পেয়ে তাদের চেহারার উজ্জ্বল আরো বেড়ে যাবে। তো প্রিস্তাই বাইরা, এভাবে জান্নাতের মধ্যে আরো অসংখ্য অসংখ্য করতে হবে। তো আসন বুজুর্গ বলল তাহলে আপনি আমার সাথে বিবাহ বন্ধনের মধ্যে আবদ্ধ হয়ে যান। সে বলল আমার মালিকের নিকট বিবাহের প্রস্তাব পাঠান, অর্থাৎ আল্লাহর নিকট বিবাহের প্রস্তাব পাঠান, এবং আমার মোহর আদায় করুন। আমি বললাম তোমার মোহর কি? সে বলল অধিক রাত পর্যন্ত নামাজ পড়া। ক্রিস্তাই বাইরা, ইশরাক, চাঁদ, তাহাজ্জুদ, নফল আদায় করুন এবং নিজেকে জান্নাতের অধিকারী করুন, মুখে সব সময় আস্তাগফিরুল্লাহাল আযীম জপনের এবং জান্নাতের হুর লাভ করুন। বর্ণিত আছে এক বুজুর্গ রহমাতুল্লাহি তাআলা আলাইহি 50 বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করেছেন, একবার তিনি দোয়া করলেন এই আল্লাহ তোমার দয়ায় যা কিছু আমি জান্নাতে লাভ করব তার একটু ঝলক দুনিয়াতে আমাকে দেখিয়ে দিন, এখনো দোয়া অবস্থায় রয়েছে, একটি মেহরাবের ভিতর থেকে একজন সুন্দরী সুশ্রী মহিলা বের হয়ে আসলো। সে বলল, তোমাকে আমার মতো জান্নাতে 100 হুর দেওয়া হবে, যেখানে প্রত্যেক 100 হুরের সাথে 100 খাদিম থাকবে এবং 100 খাদিমের সাথে 100 ছোট বাচ্চা থাকবে, প্রত্যেকের সাথে বিভিন্ন রকমের ব্যবস্থাপক থাকবে। এটা শুনে ওই বুজুর্গ খুশিতে লাফিয়ে উঠল এবং বলল, জান্নাতে এর চাইতে আরো বেশি লাভ করবে এমন কি কেউ আছে? এতটুকু তো শোনার পরে ওই জান্নাতে হুর বলল, এটা তো শুধু তার জন্য যে ব্যক্তি সকাল সন্ধ্যা আস্তাগফিরুল্লাহুল আযীম পাঠ করে থাকবে। তো কৃষ্ণাই বাইরা, এই শুধু নিয়ামত তাদের জন্য, কারা সকাল এবং সন্ধ্যাতে কি পড়বে? আস্তাগফিরুল্লাহুল আযীম পড়বে, তাদের জন্য এই নিয়ামত। আর এটা হচ্ছে কি, জান্নাতের মধ্যে সবচাইতে নির্মতম যে জান্নাতি হবে, যার স্থান নির্মতম হবে তার জন্য এটা। আর যে উপরে হবে তার মকাম কিরকম হবে? তো প্লিজ তাই বাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখলেন তো ওই ব্যক্তি যারা সকাল সন্ধ্যা ইস্তেগফার করবে সে জান্নাতের হুর লাভ করবে, এভাবে জান্নাতের মধ্যে সে উচ্চ মর্যাদাও লাভ করবে। আর জান্নাতের উচ্চ মর্যাদা পাওয়ার জন্য আরেকটা আমরা হাদিসে মুবারাকা শুনি, বলা হচ্ছে সালামকে ব্যাপক করা এবং প্রত্যেক মুসলমানের সাথে মেহমানদারি, অর্থাৎ তাদেরকে আপ্যায়ন করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আরেকটা হাদিসে মুবারাকার খুলাসা শুনেন, বলা হচ্ছে যে ব্যক্তি সামর্থ্য থাকা শর্তেও প্রতিশোধ নেবে না, তো বলা হচ্ছে তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এমন সম্মানের তাজ দিবে, যেটা ব্যাপারে হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ হচ্ছে যে প্রতিশোধ গ্রহণের সামর্থ্য থাকা শর্তেও রাগ দমিয়ে রেখেছে আল্লাহ তাআলা তাকে মানুষের সামনে ডাকবেন এবং তাকে ইখতিয়ার দিবেন, স্বাধীনতা দিবেন, যে বলা হবে জান্নাতের মধ্যে থেকে যে হুরকে তোমার ইচ্ছা হয় পছন্দ হয় ওইটা নিয়ে নাও। নিঃসন্দেহে কাল কিয়ামত দিবসের কঠিন পরীক্ষার দিনে যখন কাউকে ডেকে আল্লাহ তাআলা এমন সম্মান ও নিয়ামতের অধিকারী করবেন, এর চাইতে আর বড় কি হতে পারে? কারণ ওইটা তো কঠিন পরীক্ষার দিন হবে, মুসিবতের দিন হবে, সবার থেকে পরীক্ষা নেওয়া হবে, নফসি নফসির আলম হবে, কিন্তু ওই কঠিন সময় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ডাকবে না? কাদেরকে? যারা দুনিয়াতে রাগ আসে না, তো রাগ আসলে আমরা কিছু বলে দিই, গালি দিয়ে দিই, ধমক দিয়ে দিই, কাউকে মারি, প্রতিশোধ নিতে চাই, সম্পর্ক ছিন্ন করে দিই। তো বলতেছি কি, যে ব্যক্তি এরকম করবে না, রাগ এসেছে দমন করে নিবেন, তো আল্লাহ কিয়ামতের দিন সকল সৃষ্টির সামনে তাদেরকে ডাকবেন, তোমরা দাঁড়াও, আজকে তোমাদেরকে এখতিয়ার দেওয়া হচ্ছে এই জন্য তোমরা দুনিয়াতে ক্ষমতা থাকার পরেও আমার খাতিরে অপরকে মাফ করেছিলে, আমার খাতিরে অপর থেকে প্রতিশোধ নাও নাই, আমার খাতিরে তোমাদের রাগকে দমন করেছিলেন, এই জন্য আজকে আমিও তোমাদেরকে স্বাধীনতা দিচ্ছি, তোমরা দাঁড়িয়ে জান্নাতে যাও, যেটা তোমার ভালো লাগে ওই হুর নিয়ে নাও। তো যে রাগ দেখাবে সে কি পাবে? যে গালি দিবে সে কি পাবে? যে ধমক দেখাবে সে কি পাবে? তো আমরা যারা আজকে দাওয়াত ইসলামী সপ্তাহে সুন্নতপাড়া ইসলামে এসেছি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা যারা আজকে শুনতেছি, তো আমরাও চিন্তা করি আমাদের কাছে যদি রাগ এসে আমরা কি রাগকে ব্যবহার করি নাকি রাগকে আমরা দমন করি? যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা এই ফজরের থেকে বঞ্চিত হয়ে যাব, আমাদেরকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে, হিসাবের সম্মুখীন হতে হবে। আর আল্লাহর কসম কিয়ামতের দিন এমন ভয়াবহ অবস্থা হবে, কেউ ওইটাকে বরদাস্ত করার ক্ষমতা রাখবে না। আর ওই সময় তারাই সুসংবাদ প্রাপ্ত হবে যারা আল্লাহর নিজের দয়ায় তাদেরকে ডেকে এই এখতিয়ার দিয়ে দিবে। তো কৃষ্ণাই বাইরে, আমাদের কি উচিত আমরা যেন আমাদের ভিতরে এই জজ্বা পয়দা করি, আমরাও যেন নিজের রাগকে দমন করি, মানুষকে মাফ করার জন্য যেন আমাদের ভিতরে এই জ্ঞান তৈরি করি। কেউ যদি আমাদেরকে কষ্ট দেয় আমরা তাদেরকে কি করে দেব? মাফ করে দেব, দেব ইনশাআল্লাহ। কারা কারা মাফ করে দিবে? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুক, আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুক। তো প্লিজ নাই বাইরা, আজকে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নত বরা ইজতিমাতে আসার বরকতে আমরা আজকে জান্নাতের বাহার সম্পর্কে জানতে পারলাম। তো আমি যা বললাম এটা কিন্তু শেষ নয়, এটা আমি সংক্ষিপ্ত বর্ণনা করেছি। কি বর্ণনা করেছি? সংক্ষিপ্ত এর আরো অনেক বাহার আছে যেগুলো বিভিন্ন কোরআনে পাকের মধ্যে হাদিসে মুবারাকার মধ্যে কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে। তো আমরা যদি ইনশাআল্লাহ এগুলা পড়ি, দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা একটা রিসালার কিতাব বের করেছে, কিতাবের নাম হচ্ছে জান্নাতের দুইটি কুঞ্জি। যদি ইনশাআল্লাহ ওইটা কিনেন, ওইটা যদি কিনে পড়েন, ওই কিতাবের মধ্যে এত সুন্দরভাবে আলহামদুলিল্লাহ জান্নাতের বর্ণনা করা হয়েছে, ইনশাআল্লাহ যদি পড়েন মন চাইবে যে আরো পড়ি, আর যখন পড়বেন না তো মন চাইবে এখন আমি নিজেকে গুনাহ থেকে বাঁচাই, নেকির মধ্যে লাগে, কারণ এই নিয়ামত নেককাররা পাবে, এই নিয়ামত পরহেজগাররা পাবে, এই নিয়ামত মুত্তাকিরা পাবে, আল্লাহওয়ালারা পাবে, খৌফে খোদাওয়ালারা পাবে, গুনাহগাররা পাবে না, ফাসিক বদকাররা পাবে না। যখন পড়বো তখন আমাদেরকে ইবাদত করতে মন চাইবে, নেকির প্রতি আমরাও যেন ঝুঁকে যাই। তো এর জন্য উচিত আলহামদুলিল্লাহ মাদানী মহল মাদানী কাফেলা, আমরা যদি মাদানী কাফেলা যাই ইনশাআল্লাহ এরকম নেকির মধ্যে যুক্তে পারবো, নেক আমল করতে পারবো। আমরা ইনশাআল্লাহ সবাজাল মাদানী কাফেলায় গেলে ইশরাক চাষ করতে পারবো, মাদানী কাফেলায় গেলে ইনশাআল্লাহ তাহাজ্জুদ করতে পারবো, মাদানী কাফেলায় গেলে সালাতুত তওবা পড়তে পারবো। এইভাবে ইনশাআল্লাহ আরো অনেক নেক আমল যেগুলো আমরা আমাদের ঘরের মধ্যে সুযোগ হয় না, কিন্তু আমরা মাদানী কাফেলায় গেলে ওইগুলো করার সুযোগ হয়ে যায়, আমরা তরবিয়ত কোর্সের মধ্যে গেলে এগুলো করার সুযোগ হয়ে যায়। তো এই জন্য আলহামদুলিল্লাহ প্রিয় ইসলামী ভাইরা, যারা আমার পরীক্ষাতে ইসলামী ভাই আছেন তাদের জন্য সুসংবাদ হতে আছে ইনশাআল্লাহ, এর জন্য আমরা মাদানী কাফেলায় সফর করবো। আল্লাহ আমাদের সবাইকে যা শুনেছে এগুলো স্মরণ রাখার এবং সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক। তো আসুন প্রিয় ইসলামী ভাই, আমরা সপ্তাহে যেগুলো দরুদ শরীফ রয়েছে এগুলোকে আমরা পাঠ করে নিই। এখন যে দরুদ শরীফ পড়বো, এই দরুদ শরীফ পড়লে 600,000 দরুদ শরীফ পড়া সওয়াব পাওয়া যাবে। হযরত আহমদ সাবি রহমতুল্লাহি তাআলা আলাইহি কিছু বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ ইনাদের কাছ থেকে উদ্ধৃত করেন, এই দরুদ শরীফ একবার পাঠ করার দ্বারা 600,000 দরুদ শরীফ পড়ার সওয়াব পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সলাতান দাইমাতান বিদওয়ামি মুলকিল্লাহ। এই দরুদ শরীফ পড়লে 1,000 দিন পর্যন্ত ফেরেশতারা আমল নামাতে নেকি সমূহ লিখতে থাকবে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। এই দরুদ শরীফ পড়লে তার জন্য 70 রহমতের দরজা খুলে যাবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। এই দরুদ শরীফ পাঠকারী যদি দাঁড়ানো থাকে বসার পূর্বে, বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ومولانا محمد وعلى آله وسلم। بزرگان دین رحمهم الله বলেন, যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যবর্তী রাত এই দরুদ শরীফটি নিয়মিতভাবে কমপক্ষে একবার পড়বে, মৃত্যুর সময় সে হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করবে, এবং সে কবরে প্রবেশের সময় এটাইও দেখবে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে উনার রহমতপূর্ণ হাতে রাখছে। আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম وبارك على سيدنا محمد النبي الأمي الحبيب العالي القدر العظيم الجام وعلى آله
সাহবিহি ওয়াসাল্লিম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
মুবাল্লিগ হব সুন্নতের খুব চর্চা করব সুন্নতের দয়া করো হে শাহ